সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাআদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই জীবন যাপনের ক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেকগুলো জিনিস রয়েছে, সেই জিনিসগুলোর জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়, কর্মজীবনে ব্যক্তি জীবনে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করতে হয়। তো এর অনেক বড় একটি অংশ হচ্ছে খাদ্য, অর্থ এবং আরও বিভিন্ন দিক। তো এক তো বর্তমান অর্থনৈতিক সংকট, তারপর কর্ম সংকট, খাদ্য সংকট, এগুলোর সাথে আমরা সবসময় কিছু না কিছু মুখোমুখি হয়েই যাচ্ছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েই যাচ্ছি। এই সকল সমস্যার সমাধান ইসলামের দৃষ্টিতে কি, এবং আমরা এমন কি করতে পারি যেটা করলে আমরা অল্পতে অনেক বরকত পাবো, এবং কি কি বিষয় যেগুলো ত্যাগ করার, যেগুলোর কারণে আমরা বরকত শূন্যতা দেখতে পাই। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। আজকে জানব যে সঠিক বিষয়গুলো কোনগুলো যেগুলোর মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হয়, এবং সেই কারণগুলো কি যেগুলোর কারণে বরকত শূন্যতা দেখা দেয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও আমাদের সাথে রয়েছেন মদিনী চ্যানেল বাংলার পরিচিত মুখ মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। আপনাকে অনেক অনেক শুকরিয়া আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক অনেক শুকরিয়া, মাশা আল্লাহ তাআলা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে একটি দুরুদ শরীফের ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠকারী হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি কাল কিয়ামতের দিন প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিকারে দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমরা বিষয় ভিত্তিক আলোচনার পূর্বে আমির আল সুন্নাত দামত বারাকাতুমুল আলিয়া আবু বিলাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামত বারাকাতুমুল আলিয়া এর বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুজাকারার একটি শর্ট ক্লিপস দেখব, এবং এর মধ্যে কি আলোচনা করা হয়, আমাদের জন্য শিক্ষণীয় এবং অনুসরণীয় বিষয়গুলো কি, সেই সম্পর্কে জানব। জি ভিডিও ক্লিপটি চালিয়ে দিন।
কহতে হ্যাঁ কি আগর পানি খড়ে খড়ে পিয়া যায় তো বেবরকতি আতি হ্যায়, কহতে হ্যাঁ কি আগর খড়ে খড়ে খানা খায়া যায় তো বেবরকতি আতি হ্যায়, কহতে হ্যাঁ কি আগর খানা খাতে খাতে খানা বচা দিয়া যায় ওর জায়া কর দিয়া যায় তো বেবরকতি আতি হ্যায়, কহতে হ্যাঁ কি আগর রাত কো কিচেন গন্দা হো ওর বর্তন ধোয়ে বগৈর সো যায় তো বেবরকতি আতি হ্যায়, কহতে হ্যাঁ কি জিস ঘর মে মকড়ি কে জালে হো ওর আগর উনকো সাফ না কিয়া যায় তো বেবরকতি আতি হ্যায়, কহতে হ্যাঁ কি আগর মুহ কো আস্তিন সে সাফ কিয়া যায় তো বেবরকতি আতি হ্যায়, ওর কহতে হ্যাঁ কি আগর দাঁতো সে নাখুন কো কাটা যায় তো বেবরকতি আতি হ্যায়। আপ সোচ রহে হোঙ্গে কি ইয়ে কহতে হ্যাঁ কহতে হ্যাঁ কি ক্যা রট লগাই হুই হ্যায়, আখির ইয়ে কৌন কহতে হ্যাঁ, ইয়াকিনন লোগ কহতে হ্যাঁ, মে নাহি কহতা, লেকিন হামারে শেখ ক্যা কহতে হ্যাঁ ইয়ে জাননা বহুত জরুরি হ্যায়, প্লিজ শেখ বতাইয়ে আখির দুরুস্ত ক্যা হ্যায়।
হাদিস পাক মে حضرت انس بن مالک رضی اللہ عنہ سے روایت ہے کہ برتنوں اور گھر کے صحن کی صفائی غنا و مالداری لاتے ہیں. سمجھو مال میں برکت ہوتی ہے اگر اپنے صحن کو صاف رکھیں, اپنے برتن کی صفائی کریں. تو یوں کھانے پینے کے بعد برتن کو چھوڑ دیں گے تو یوں ایک بے برکتی کا سبب بھی ہے, اور دوسرے اس میں بھی چوہے لوٹیں گے تو چھپکلیاں لوٹیں گے, پتہ کیا کیا کیڑے مکوڑے اپنے جراثیم جو ہیں اس میں چھوڑیں گے. تو اس لیے وہ دھو کر برتن ڈھانک کر رکھا جائے تاکہ کاکروچ اور اس طرح کے کیڑے مکوڑے بھی اس میں نہ جا سکیں, اس طرح ڈھانک لیا جائے. اب مکڑی کے چالے, تو حضرت مولا علی شیر خدا کرم اللہ وجہہ الکریم فرماتے ہیں اپنے گھروں سے مکڑیوں کے جالے دور کرو, کیونکہ انہیں گھروں میں لگا ہوا چھوڑ دینا ناداری یعنی غربت فقر و تنگ دستی کا باعث انہیں سبب ہے. یہ ایک ریزن ہے کہ اگر گھر میں جالے وغیرہ صاف نہ کیے جائیں تو بے برکتی ہوتی ہے, تنگ دستی ہوتی ہے. پاستین سے جیسے منہ صاف کرنے کا بتایا, تو فتح رضویہ جلد پہلی جو ہے اس میں اعلیٰ حضرت رحمۃ اللہ علیہ کا فرمان ہے, علماء میں مشہور ہے کہ اپنے دامن آنچل سے بدن نہ پوچھنا چاہیے. آنچل سرا, دامن کا سرا کپڑوں کا اپنے جو, تو اس سے بدن نہیں پوچھنا چاہیے, اس سے منہ وغیرہ پوچھتے ہیں. اور اسے بعض گزرے ہوئے بزرگوں سے نقل کرتے ہیں اور رد المحتار میں فرمایا دامن سے ہاتھ منہ پوچھنا بھول پیدا کرتا ہے, یعنی کہ حافظہ کمزور ہوتا ہے, میموری. کھانا بچا دیا جائے اور ضائع کر دیا جائے تو بے برکتی آتی ہے. کھانا واقعی بچا کر ضائع کر دیا جائے تو سیدھی سیدھی بے برکتی سامنے ہی ہے نا, کہ اگر آپ نہ پھینکتے تو اتنا مال آپ کا ضائع ہونے سے بچ جاتا تو یہ برکت ہوتا. یہ تو ہے بے برکتی, ہر گناہ بے برکتی لائے گا, نحوست لائے گا, ذلت لائے گا, اور نیکی عزت لائے گی, برکت لائے گی. اگر پانی کھڑے کھڑے پیا جائے تو بے برکتی آتی ہے. پانی بیٹھ کر پینا سنت ہے. اب اس میں بیٹھ کر اگر کھڑے کھڑے پیا اس کو گناہ تو نہیں کہا جائے گا, گناہ ہے, سنت ترک ہوئی. اب اس سے بے برکتی آتی ہے, اس کی صراحت یعنی کہ کھلے لفظوں میں میں نے نہیں پڑھا, پڑھا ہو تو یاد نہیں ہے, منع کیا گیا تھا اس سے. باقی اگر کھڑے کھڑے کوئی پی بھی لے تو اس کو چاہیے کہ اس کو کہہ کر کے نکال دے اس کو, نہیں یہ ایک ڈانٹ ہے, زجر ہے, غلبن زجرن. اچھی بات نہیں ہے کہ کھڑے کھڑے بندہ پانی پیے, الا آب زمزم شریف کھڑے ہو کر پئیں گے کہ یہ بھی سنت ہے کھڑے کھڑے پینا آب زمزم. اور وضو کا بچا ہوا پانی یہ بھی کھڑے کھڑے پئیں گے, جیسے کسی برتن میں لوٹے وغیرہ میں وضو کیا ہو, نہ کہ نل میں وضو کریں گے تو بہت بڑا ٹینک ہے تو وہ وضو کا بچہ ہوا اس کو ظاہر کوئی نہیں کہے گا. تو لوٹے میں آپ نے وضو کیا تو یہ جو بچ گیا تو آپ کے لیے یہ اس میں خصوصیت آ گئی, برکت آ گئی. تو یہ کھڑے کھڑے پئیں یہ مستحب. کھڑے کھڑے کھانا کھایا جائے تو یہ بھی ظاہر ہے کہ وہ سنت نہیں ہے, سنت یہی ہے کہ بیٹھ کر کھانا کھایا جائے. سیدھا گھٹنا کھڑا کیا اور الٹا پاؤں بچھا دیا اس پر بیٹھ گئے, دو زانوں نہ تحیاتو پڑھتے ہوئے نماز میں اس طرح بیٹھتے ہیں, دو زانوں بیٹھنا یہ کہلاتا ہے. تو دو زانوں بیٹھ کر بھی کھانا کھائیں گے اس سے بھی سنت ادا ہو جاتی ہے, دو زانوں بیٹھ کر کھانا کھائیں. تو کیا اگر دانتوں سے ناخن کو کاٹا جائے تو بے برکتی آتی ہے؟ دانت سے ناخن نہیں کاٹنے چاہیے کہ مکرو ہیں اور اس میں مرض برس معاذ اللہ پیدا ہونے کا اندیشہ ہے, کہ وہ کوڑ کا خطرہ ہے کہ یہ ہو جائے. صلو علی الحبیب
صلی اللہ تعالی علی محمد.
ماشاء اللہ تعالی مدنی چینلے درشک شروتا খুবই চমৎকারভাবে প্রশ্ন করা হলো এবং খুবই সাবলীলভাবে উত্তরটা দেয়া হলো. তো প্রশ্নের মধ্যে বলা হচ্ছিল যে এই যে আমরা দাঁড়িয়ে কেউ যদি খাবার খায় কিংবা দাঁড়িয়ে যদি পানি পান করে কিংবা যদি রাত্রে অপরিচ্ছন্ন বাসন ইত্যাদি খাবারের বাসন ইত্যাদি রেখে দেয় তারপরে এভাবে করে আরও বিভিন্ন কারণ বলা হয়েছিল, এগুলো কারণে রিজিকের সংকীর্ণতা বা বরকতশূন্যতা দেখা দেয় কি না, তো এই ব্যাপারে আমির আল সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া যে মদিনী ফুলগুলো দিয়েছে এর আলোকে যদি আপনি কিছু বলতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রশ্ন ছিল সঠিক কোনটি, আর বর্তমান যদি বর্তমান যে অবস্থা যে পরিস্থিতি যদি আমরা দেখি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রতিটা মানুষ এটাই কামনা করে যে তার রিজিকের মধ্যে বারাকাত হোক, যতটুকু উপার্জন এর মধ্যে যাতে বারাকাত চলে আসে। তাই সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া প্রশ্নের উত্তরে তিনি অনেকগুলো বিষয় এখানে এনেছেন। কিছু কর্মের কথা এমন বলেছেন যেগুলোর মাধ্যমে আপনার বারকাত শূন্য হয়ে যায়, এমনও কিছু বলেছেন যে সকল কাজের মাধ্যমে আপনার বারকাত চলে আসে। তো এর কয়েকটি মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আমি আর্স করার চেষ্টা করব। তিনি কিছু হাদিসে মোবারকা সাহাবা ইকরাম বুজরুগানের দিনের বাণী থেকে বলেছেন, যেমন হাদিসে পাক এভাবে এসেছে যখন যারা নিজেদের বর্তনকে পরিষ্কার রাখে, যেমন আমরা খাবার খাই প্রতিদিন, আমরা আমাদের ঘরে আমরা আহার করি, বর্তন পরিষ্কার রাখে এবং নিজের আঙ্গিনা উঠান যেটা ঘরের সামনে থাকে পরিষ্কার রাখে, তো এটাও আপনার বরকতের একটা মাধ্যম।
সুবহানাল্লাহ।
এটাও তিনি বলেছেন যদি কেউ বর্তনকে অপরিষ্কার রাখে তাহলে এটা বরকত শূন্যতারও কি একটা কারণ হতে পারে। এরপরে সাহাবি রসুল হযরতে সৈয়দুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, তিনি বললেন ঘরের মধ্যে মাকড়সার যে জাল প্রায় ঘরের মধ্যে কিন্তু
হয়ে যায় অনেক সময়
পরিষ্কার না করলে হয়ে যায়। তো এই ব্যাপারও এসেছে, যারা এটাকে রেখে দেয় পরিষ্কার না করে তাহলে তাদেরও আপনার বরকত শূন্যতা হওয়ার কি রিজিকের সংকীর্ণতার একটা কারণ বলা হয়েছে। এরপরে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ায়ে রাদবিয়া শরীফের উলামায়ে কেরামের একটা অভিমত ব্যক্ত করেছেন, যে উলামায়ে কেরাম বলেন যারা নিজের হাতের আস্তিনি, প্রত্যেকের দর্শক শ্রোতা প্রত্যেকের হাতের আস্তিনি রয়েছে, এর মাধ্যমে অর্থাৎ শরীর মোছা পরিষ্কার করা এটা অনেকের অভ্যাসের মধ্যে অনেক সময় হয়ে যায়, তো এটা করা উচিত না। এর মাধ্যমেও আপনার ওলামা ইকরাম বলেন যে রিজিকের সংকীর্ণতা আসার কি রয়েছে সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন যেমন দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে বলা হয়েছে। তো এই যে বিষয়গুলো যদি আমরা দেখি যে প্রতিটা মানুষ চায় যে আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি এবং পাশাপাশি আমাদের রিজিক যে সংকুচিত হয় যে কাজগুলা ওই কাজগুলা আমরা পরিহার করব, কিন্তু হয়তো অনেক সময় না জানার কারণে, ইলিম না থাকার কারণে এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। তা আশা করি আজকের এই বিষয়গুলো আমাদের জানার
ইনশাআল্লাহ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই যে বরকত শূন্যতার কারণ বা রিজিকের মধ্যে সংকীর্ণতার কারণ সম্পর্কে আমরা একটা সামারি শুনলাম, সারাংশ শুনলাম। এরই সাথে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও বিস্তারিতভাবে ইনশাআল্লাহ তাআলা জানবো এবং এটাও জানবো যে কোন কোন কারণ অবলম্বন করলে বরকত লাভ হয়, রিজিকের মধ্যে বরকত হয়, কাজকর্মে বরকত হয়, সেই সম্পর্কেও জানবো। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা আলোচনা করছিলাম যে বরকত শূন্যতার কারণ কী, তো এই সম্পর্কে আরও কিছু মদিনী ফুল আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো।
জুনাইদ মাদানী ভাই, অনেক সময় অনেকের দিন দিন তার রিজিকের মধ্যে অর্থাৎ তার অর্থনীতির অবস্থা দুর্বল হতে থাকে।
জি,
এখন সে জানে না যে এমন কি কাজ সে করে যাচ্ছে যে কাজের কারণে তার রিজিকের মধ্যে অর্থনীতির অবস্থা দুর্বল হচ্ছে। হয়তো যদি সেগুলো জানতো তাহলে সে কাজ পরিহার করতো। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারকা তালার ফানা অপকর্ম, এমন একটা কাজ অপকর্ম, সেটা হাতের মাধ্যমে হতে পারে, সেটা চোখের মাধ্যমে হতে পারে, সেটা কানের মাধ্যমে হতে পারে। এই অপকর্মের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে অপকর্মের মাধ্যমে মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। তো এরই দু একটি হাদিসে মোবারকার দিকে যাচ্ছে, শোয়াবুল ইমানের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অপকর্ম অবাগ্রস্ততার কারণ, মানুষের যে দারিদ্রতার একটা কারণ হচ্ছে অপকর্ম। আরেকটি হাদিসে পাকের মধ্যে এটা হচ্ছে হাদিসে কুদুছি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অপকর্মকারীকে অভাবগ্রস্ত করে দেব। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, যারা অপকর্মে লিপ্ত হবে, খারাপ কাজে যারা লিপ্ত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কী করবে, অভাবগ্রস্ত করে দিবে, যদিও বা কিছু পরে। অনেক সময় হয়তো সাথে সাথে নাও হতে পারে, কিন্তু যারা অপকর্মে লিপ্ত আজকে হয়তো তারা অর্থের মালিক, কিন্তু এই অপকর্মের কারণে তার এখন না হোক পরে হলো সে কী হয়ে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অপকর্মে লিপ্ত হয় তাদের দুনিয়াবি তিনটা ক্ষতি এবং আখিরাতের তিনটি ক্ষতির ব্যাপারে এভাবে বলে। তিনটি ক্ষতির মধ্যে প্রথম নম্বর এসেছে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের চেহারার যে উজ্জ্বলতা, ইবাদতের মাধ্যমে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব সৃষ্টি হয়, সেটা দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অভাব সৃষ্টি হবে, তাদের আর্থিক সংকট দেখা দেবে।
আচ্ছা,
তিন নাম্বার হচ্ছে তাদের বয়সের মধ্যে বরকত কমে যাবে। তো এই যে এটা হচ্ছে, একটা হচ্ছে মানুষ চিন্তা করে যে আমি খারাপ কাজ করলাম, নাফরমানি করলাম, আল্লাহ তাআলা আমাকে সাজা দিবে, এমন কিছু কাজ রয়েছে, গুনাহ রয়েছে যার কারণে আখিরাতের শাস্তি তো আছে, দুনিয়াবি তার ক্ষতি, তার চেহারার উজ্জ্বলতা চলে যাওয়া, অভাবগ্রস্ততা সৃষ্টি হওয়া, বয়স কমে যাওয়া। তো তিনটার ব্যাপারে তো আমরা শুনলাম, বাকি তিনটি হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে যেটা আখিরাতের ক্ষতি, আল্লাহ পাকের গজব তার উপর অবতীর্ণ হওয়া, এবং কাল কিয়ামতের ময়দানে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের হিসাব খুব কঠিন হবে। আর তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবে। এই যে বিষয়টা যে অপকর্ম, মানুষ কখন অপকর্মে লিপ্ত হয়,
জি,
যখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, সে একটু ভার যদি সে চিন্তা করে বর্তমান পরিস্থিতিতে আমি আমার পরিবার চালাতে আমার কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক অবস্থা দুর্বল, আমার আমি যে বিজনেস করি অথবা আমি যেখানে আমি জব করি, চাকরি করি, তো সেখানে কিন্তু প্রতিদিন কিন্তু স্যালারি বৃদ্ধি পায় না, বার্ষিক হয় অনেক সময় হয় না, কিন্তু আমি যদি এই এর মধ্যে যদি আল্লাহ পাকের নাফরমানি করি, এর মধ্যে যদি আমি অপকর্মে লিপ্ত হই, আর যেহেতু হাদিসে পাকের মধ্যে এসেছে যারা অপকর্মে লিপ্ত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কী করে দিবে, তাদেরকে অভাবগ্রস্ত করে দিবে, তাহলে আমি আমার হাতের কামাই,
জি,
আমাকে ভাবতে হবে। অনেকে চিন্তা করে যে আমি দরিদ্র হয়ে যাচ্ছি, আমার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে না, অর্থনৈতিক সংকট, তাহলে আমি যে আল্লাহ পাকের নাফরমানি করছি এটা কি আমার হাতের কামাই না?
অবশ্যই
এটা তো আমার হাতের কামাই,
চিন্তা করা দরকার,
চিন্তা করা দরকার। তো আমরা যদি এই কাজ থেকে আমরা পরিহার করি, তো এই কাজ থেকে পরিহার করলে হতে পারে এই কাজের কারণে আমার কি রিজিকের মধ্যে সংকীর্ণতা আসতেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর যদি মানুষ তওবা করে নেয় খারাপ কাজ থেকে, আল্লাহ তাআলা খুশি হবে রিজিকের মধ্যে বরকত
হবে। অবশ্যই অবশ্যই। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ কারণ জানলাম আমরা। তো বর্তমান যুগে কিন্তু এই কারণ থেকে বাঁচাটা খুবই জরুরি, এটার মধ্যে জড়ানো যেমন সহজ, এটা থেকে ততটা বেশি বাঁচাও জরুরি, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো এটার নেগেটিভ দিক হচ্ছে কি, নেতিবাচক দিক এটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে কখনো চোখের গুনায়, কানের গুনায় আর মধ্যে পড়ে যাচ্ছি, আর এর দ্বারা আরও কিছু গুনাহের আগ্রহ আমাদের ভিতর জেগে উঠছে, কুমন্ত্রণা জেগে উঠছে, তো আমরা আরও কিছু গুনাহে লিপ্ত হচ্ছি। তো এই জায়গা থেকে ফিরে আসতে হবে। এক তো আখিরাতের আজাবের কথা আছেই, এটা সম্পর্কে চিন্তা করতেই হবে, এটাও ভুলে গেলে চলবে না যে দুনিয়ার মধ্যেও কিন্তু এটা ভোগতে হবে। আর এই যে পরিস্থিতি, এমনিতেই মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, তার মধ্যে নিজের হাতে সমস্যা টেনে নিয়ে আসা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তাই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা একটি শিক্ষণীয় বিষয়, আমরা যেন এই জাতীয় কাজ থেকে বেঁচে থাকি আর একটু চিন্তা করি যে এমন তো হচ্ছে না যে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় এই কাজগুলোর মধ্যে জড়িয়ে পড়ছি। আরেকটি কথা মনে রাখবেন যে এমন মনে করাটা যে আমার তো স্যালারি অনেক বেশি বা আমার তো সব কিছু অনেক বেশি, মানুষের কাছে অর্থ সম্পদ অনেক বেশি থাকে, কিন্তু দেখা যায় কি অনেক অর্থ সম্পদ থাকার পরও সেটা কাজে লাগাতে পারে না বা কিছু না কিছু বাকি থেকেই যায়, এরকম কিন্তু হয়ে যায়।
এখানে আসলে বারাকাত যেটা,
জি জি,
এটা এমন একটা বিষয় যে যেমন কোনো একজন ব্যক্তি বিজনেস করে অথবা জব করে, তখন তার মানটা খুব ছোট।
জি,
দেখা যায় তার ওই বিজনেস অথবা তার জবের যে লেভেলটা ছোট হওয়ার পরও সে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু তার কী হয় জীবন অতিবাহিত হয়। অনেকে বড় বড় আপনার বিজনেস করে থাকেন, পাশাপাশি জব হলো অনেকের খুব ভালো বেতনের জব হয়ে থাকে।
জি,
কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পরিশানি, বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু তারা অর্থনৈতিকভাবে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই
কিছু না কিছু সংকট থেকেই যায়।
কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বারাকাত, আমি উপার্জন করলাম মাসে 1,00,000 টাকা, ওই মাসে কোনো না কোনো কারণে বিপদের মধ্যে পড়ে যদি আমার 50,000 টাকা আলাদাভাবে চলে যায়, তাহলে আমার ফ্যামিলি কীভাবে চলবে? আরেকজন ব্যক্তি তার উপার্জনের মাধ্যম হচ্ছে 20-30,000 টাকা, তার ওই মাসে এমন কোনো বিপদ আসে না যার দ্বারা তার টাকা খরচ হয়, তাহলে ওই লোকটা ওই ব্যক্তির চাইতে উত্তম যার অনেক অর্থ, যার অনেক টাকা পয়সা থাকার পরও কিন্তু বিপদের কারণে সেটা কি হয়ে গেল,
চলে গেল একটা সংকট থেকেই যায়।
এই জন্য যে আপনার আল্লাহ পাকের কাছে যখন আমরা রিজিকের প্রার্থনা করি, তাহলে বরকতওয়ালা রিজিক দেখা যায়। অনেকে ধর্মীয় কাজ করে, মসজিদের ইমামতি, মাদ্রাসার ওস্তাদ থাকেন, সমাজের মধ্যে ছোটোখাটো দোকান করেন, দেখা যাচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা এমন বরকত দিয়ে দেন, তো ওখানে তাদের ওই বরকতটা এমন থাকে অল্পের মধ্যে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে হয়ে যায়। কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারাও দেখেছেন হয়তো, আমরা অনেক সময় শুনেছি যারা দীর্ঘদিন বড় থেকে বড় ফ্যাক্টরির মালিক ছিলেন, বড় যাদের নাম ছিল,
অনেক ঘটনা
নাম ছিল জুনাইদ ভাই, দেখা যাচ্ছে যে এমন কি ঘটনা ঘটলো, এমন কি হলো, সে শেষ পর্যন্ত নিজেকে লুকানোর চেষ্টা করতেছে, মানুষ তাকে খুঁজতেছে, মানুষ তার থেকে টাকা পাবে, কিন্তু কিছুদিন পূর্ব তার প্রেক্টরির অথবা তার যে বিজনেসের একটা কি ছিল, সুনাম ছিল, নাম ছিল।
জি, মানে সে যেখানে কয়েক কোটি টাকার মালিক ছিল সেখানে তার দ্বিগুণ সে এখন ঋণে আছে।
এর একটা কারণ বর্তমান যেটা আমরা দেখি সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসকে যারা বৃদ্ধি করে, তো বিজনেস বৃদ্ধি করার জন্য কিন্তু আল্লাহ তাবারক তাআলার ফানা অনেকে সুদের আশ্রয় নিয়ে নেয়। এখন এর একটা কারণ হাদিসে পাকের মধ্যে নবী রহমত শাফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুদ থেকে বেঁচে থাকো, কেননা এটি অভাবকে ডেকে আনে।
আল্লাহ,
এখন দেখে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা তাদের মুখ থেকে শোনা যায় যে আমার এই লোন মানে যেটা সুদের মাধ্যমে হয়,
লোন নেওয়ার পর প্রফিটেবল লোন, যেটাকে প্রফিট দিতে হয়
তাকে, এর কারণ আজকে আমি ক্ষতির মধ্যে। আচ্ছা, এই কথা আমি স্বয়ং নিজে শুনেছি, ব্যবসায়ী
সচরাচর শোনা যায় এই সমাজে, যেহেতু এটার
মানে কখনো বলে যখন মানে বিপদে পড়ে কিন্তু সে বলে যে আসলে এই কারণে আজকে আমার এই অবস্থা। তাহলে যে যদি ওই কারণটা আমি যদি জানতে পারি যে এই এটা এমন একটা কারণ যে সুদ অভাবকে ডেকে আনে, আমি ইন্টারেস্টের মাধ্যমে, সুদের মাধ্যমে অথবা লোন নিয়ে আমি কাউকে ইন্টারেস্ট আমি প্রদান করব অথবা আমি নিজে গ্রহণ করব, উভয়টা তো আল্লাহ তাআলা
নিষেধ
করে হাদিসে পাকের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, কোরআন কারীম আয়াতে পাকের মধ্যে এসেছে। এখন আমার যে দিন দিন যে অবনতির একটা কারণ এটাও তো হতে পারে। তাহলে আমি জানার পরও জুনাইদ মাদানী ভাই, একজন ব্যক্তি সে জানলো মাদানী চ্যানেলের প্রোগ্রাম থেকে, সে জানতে পারলো যারা সুদের সাথে জড়িত, সুদকে গ্রহণ করলো দাতা অথবা গ্রহীতা, তাহলে ওই ব্যক্তির অভাব আসবে। অভাব কি? সে অভাবকে ডেকে আনে। হাদিসে পাকের মধ্যে শব্দটা এভাবে যে
অভাবকে ডেকে আনে
সে নিজে দাওয়াত দিচ্ছে, আসো,
সেই অবস্থা,
সে দাওয়াত দিচ্ছে যে অভাব তুমি আমার কাছে আসো। তাহলে জানার পরও যখন আমি ওই কাজের সাথে আমি লিপ্ত থাকব, অন্যদিকে অভাবগ্রস্ত হয়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব, তাহলে এটা কি আমার হাতের কামাই না?
অবশ্যই, আমার নিজের হাতের উপার্জন
আমি নিজেই জেনে শুনে আমি এই কাজ দিকে অগ্রসর হচ্ছি। আরেকটি কারণের দিকে, যেহেতু আপনি বলছেন যে কিছু কারণ উপস্থাপন করার জন্য, আরেকটি কারণ হাদিস পাক
এমনিতে মানে যদি বলতে যাই তাহলে এই কারণগুলো এখন জানাটা এমনিতে জরুরি, কিন্তু এখন আরও বেশি জরুরি হয়ে গেছে,
আরও বেশি জরুরি। যেটা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, অর্থাৎ দুর্ভিক্ষের ব্যাপারে যে আর্থিক সংকট সৃষ্টি হয়। বর্তমানে আমরা যখন বিশ্ব কিছু নিউজ অনেক সময় শুনি ওয়ার্ল্ডব্যাপী, শুধু এটা আমাদের দেশের না, ওয়ার্ল্ডের অর্থনীতির যে ব্যবস্থা,
অর্থনৈতিক সংকট, খাদ্য সংকট, বিভিন্ন সংকটে ভুগছে
মানুষ, ভুগছে বিভিন্ন দেশের নিউজ শোনা যায়। তো এর কারণের মধ্যে একটা কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে সম্প্রদায় যাকাত প্রদান করে না আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষে লিপ্ত করবে। এখন এর কারণ
জি,
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন 1400 বছর পূর্বে সাহাবা ইকরামদেরকে নিয়ে যে একটা স্লোগান ছিল যে সুদ মুক্ত যাকাত যুক্ত সমাজ ব্যবস্থা।
জি জি,
সুদ মুক্ত যাকাত যুক্ত। এখন আমি যাকাত মুক্ত সুদটাকে যুক্ত করে দিলাম, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানটাকে যখন আমরা চেঞ্জ করে দিলাম,
মানে আমরা পুরো বিপরীত পথে
হাঁটছি, তাহলে এই দুর্ভিক্ষ আজকে বর্তমান পরিস্থিতি এটা কি আমাদের হাতের কামাই না?
অবশ্যই,
সবাই বলবে যে এটা আসলে আমাদের হাতের কামাই। আজকে অনেক সময় অনেকে আমাদেরকে বলে, আমরা শুনতে পাই যে হুজুর আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের গ্রামের মধ্যে যারা বিত্তশালী আছে তারা যদি যে 5, 7, 10, 15, যেমন একটা গ্রামের মধ্যে হাজারো মানুষে বসবাস করে, এদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে তারা যদি তাদের 100% জাকাত আদায় করে তাহলে এই এলাকার মধ্যে গরিব থাকবে না, এটা অনেকে আমাদেরকে বলে।
হ্যাঁ,
মানে আমি নাম বলছি না, অনেকেই তাদের এলাকার নাম মেনশন করে বলে যে আমাদের এলাকার অমুক অমুক যারা রয়েছেন শিল্পপতি, তারা যদি তাদের 100% জাকাত দেয় তাহলে আমাদের এই এলাকার মধ্যে দারিদ্রতা থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ বলছে যে মানুষ বর্তমানে তাদের জাকাতকে পরিপূর্ণভাবে আদায় করে না। তাহলে আমাদের সমাজে আমরা সুদকে প্রচলন বৃদ্ধি করব, আমরা জাকাতকে বন্ধ রাখব, জাকাত দেব না, জাকাতের প্রচলন আমরা শুরু করব না, যখন দুর্ভিক্ষ হবে, মানুষ খাদ্য সংকটের মধ্যে আসবে, বিপদ আসবে, এর মাধ্যমে কখনো দেখবে আপনার তুফান চলে আসছে, মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, ভূমিকম্পের মধ্যে পৃথিবীতে এমন কিছু স্থান আমরা শুনতে পাই, আল্লাহ তাআলা হয়তো আমাদের দেশকে হেফাজত রাখছে অনেক সময়,
আলহামদুলিল্লাহ,
ভূমিকম্পের আভাস আসে, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোতে এমনও কিছু দেশ যেখানে ভূমিকম্প হলো তাদের পুরো গ্রামের শহরের সব তছনছ হয়ে গেল, এমনও ব্যক্তি যিনি কিছুক্ষণ পূর্বে 3টা বাড়ির মালিক ছিল, জুনাইদ ভাই কয়টা বাড়ি?
3টা।
কিছুক্ষণ পর কেউ বললো 40 সেকেন্ড, 40 সেকেন্ড পরে সে 3টা রুটির মালিক। তাহলে এই যে এত বিশাল এক দুর্ভিক্ষ, সেখানে কি আসলো? ভূমিকম্প আসলো। ওলামা ইকরাম থেকে আমরা শুনেছি, কিতাবের মধ্যে যতটুকু পড়েছি, ভূমিকম্প এগুলো আসার একটা কারণ হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি। যারা নাফরমানি করে, যারা যাকাত দেয় না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি হয়, তখন সেখানে ভূমিকম্প চলে আসে। এখন ভূমিকম্প হওয়ার মাধ্যমে যেখানে ভূমিকম্প সেখানে একটা দুর্ভিক্ষ কিন্তু আসে। তাহলে এই যে ভূমিকম্প আসা, তুফান আসা, বন্যা সৃষ্টি হওয়া, হওয়ার পরে খাদ্য সংকট, এরপরে হচ্ছে দুর্ভিক্ষ, মানুষের কষ্ট, এগুলো কি আমাদের হাতের কামাই না?
অবশ্যই,
যদি আমরা সুদটাকে আমরা বন্ধ করে দিই, সুদের এটাকে নিজেও না বলি, মানুষকেও না বলার জন্য বলি, জাকাত নিজ পরিপূর্ণতার সাথে জাকাতকে প্রদান করি, অন্যান্য মানুষদেরকে জাকাত দেওয়ার জন্য উৎসাহ করি।
স্বাভাবিক বিষয়, মানে আমার অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা বুঝতে গেলে অর্থনীতিবিদই হতে হবে, এটা জরুরি না। সহজভাবে মানে দেশের অবস্থা কখন ঠিক থাকে? যখন গরিব ধনী সবার মাঝে একটা তারতম্য থাকে, সবার ক্রয় ক্ষমতা থাকে, তখন কিন্তু ঠিক যায় সব কিছু। কিন্তু যখন দেখা যায় যে অনেক শতাংশের, একটা বড় পার্সেন্টেজের কি হয়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় জিনিসগুলো, তখন গিয়ে দুর্ভিক্ষ আসা শুরু হয়। এটাকে যদি আরও একটু সূত্র বা যেগুলো ফর্মুলা দিয়ে বলা হয় একটু ডিফিকাল্টির সাথে, এতগুলোতে যদি আমরা নাও যাই, জাস্ট এতটুকু বুঝে নেই যে যেখানে গরিবদেরকে টাকা দিয়ে তাদেরকে উপরে নিয়ে যাওয়ার কথা ছিল বা গ্যাপটা পুরো করার কথা ছিল, সেখানে তাদেরকে সুদ চাপিয়ে দিয়ে তাদেরকে আরো নিচে দাবিয়ে দেয়া হচ্ছে, আরো সংকটে ফেলে দেয়া হচ্ছে, যেখানে এই যে একটা তারতম্যটা ঠিক থাকার কথা ছিল সেখানে তারতম্যটা বিগড়ে যাচ্ছে। কখনো তো একজন ধনী ব্যক্তি তো আর গরিব থেকে সুদ নিবে না, যে অভাবগ্রস্ত বেশিরভাগ ক্ষেত্রে এরকমই যে অভাবগ্রস্ত সেই সুদ নেয়। আর এখন সে সুদ নিতে গিয়ে এক তো আজাবে ইলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, এক দুনিয়ার জটিলতায় পড়ছে সে। তো এক হিসেবে আমাদেরকেও আমরা যতটুকু উপার্জন করি, যতটুকু সম্ভব হয় কর্জে হাসানা কারো মাধ্যমে যদি পেয়ে যাই, সেটা নেয়ার মাধ্যমে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি, সুদ ইত্যাদি থেকে বেঁচে থাকি, কারণ এটা কখনো শান্তি বয়ে আনবে না। যদি আপনার ব্যবসায় কোনোভাবে প্রফিট হয়েও যায়, তাহলে মনে রাখবেন এই প্রফিট কখনো আপনাকে এই পৃথিবীতে লাভ দিতে পারবে না, পরকালে তো নয়ই, এই পৃথিবীতেও লাভ দিতে পারবে না।
ওলামা ইকরাম বলেন যারা জি সুদ গ্রহণ করে মানুষকে লোন দেওয়ার মাধ্যমে, তারা এহসানকারী নয়, তারা জুলুমকারী।
ওহো,
এটা তো আমি যখন তাকে 100 টাকা দিয়ে যখন আমি তার থেকে 110 টাকা যখন আমি নেব, তাহলে তো এটা দয়া হলো না, তার প্রতি দয়া হলো না। তো আমাদেরকে আমরা দয়া করতে শিখি, আমরা মানুষের প্রতি দয়া করি। আমাদের সবার একটা চিন্তা চেতনা যে আমাদের দেশে উন্নতি হোক,
অবশ্যই
ডেভেলপ হোক, মানুষ হাসি খুশিতে, মানুষ
সবাই নিজের মাতৃভূমির জন্য কল্যাণ চায়।
তাহলে যারা বাস্তবিক অর্থে ওই সকল ব্যক্তি যারা সুদের ক্ষেত্র যারা তৈরি করেন, সুদের মাধ্যমে মানুষদেরকে কষ্টের মধ্যে যারা লিপ্ত করেন, তা তাদের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের দেশের কতটুকু উন্নতি হবে নয়, বরংশ হাদিসে পাকের মধ্যে এমন এসেছে যে সুদ এটা হচ্ছে অর্থনৈতিক ধ্বংস, মানে সমাজের এভাবে এসেছে যে এটা মানে সুদকে বলা হয়েছে ধ্বংস। তো ধ্বংস কি, এটার প্রথম ধ্বংস লীলা হচ্ছে যে ওই ওখানকার অর্থনৈতিক অবস্থাকে কী করে দেয়, নষ্ট করে দেয়। যে তারা যারা সুদের প্রচলন করে, লেনদেন করেন, উভয়ের যে অর্থ, তাদের অর্থের যে ব্যবস্থা, ব্যবসা হোক যেটি হোক, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতটাকে কী করে দেয়, নষ্ট করে দেয়। তো যখন নষ্ট করে দিবে, তখন সেখানে স্বাভাবিক দুর্ভিক্ষ কি আসবে। তাই আমাদেরকে আপনার এটা থেকে বাঁচার জন্য, যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে সুদের বিষয়গুলোকে আমরা বারবার পড়ি, বারবার পড়ার আমরা চেষ্টা করি, এরপরে হালাল উপার্জনের বারাকাত কী, হালাল খাওয়ার বারাকাত কী, হালাল উপার্জন করার দুনিয়াবী উপকার কী, আখেরাতের উপকার কী, তা আশা করি এগুলো যখন আমরা জানবো, তা আমরা ইনশাআল্লাহুল করিম আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে।
জি,
পাশাপাশি ওই সকল ব্যক্তিদের সাথে আমরা থাকার, আমরা চলার চেষ্টা করি যারা নিজে হালাল উপার্জন করেন, অপরকে হালাল উপার্জন করার জন্য কী করেন,
আগ্রহী করেন,
উৎসাহ দিয়ে থাকেন।
জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কথা চলছিল, তো শুধু কথা শুনলেই হবে না, এর উপরে আমলও করতে হবে। আর কিভাবে আমল করব, কিভাবে বাঁচতে পারবো এই বরকত শূন্যতার বিষয়গুলো থেকে, কারণগুলো থেকে, সেই বিষয়গুলোও মাথায় নিতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই সাথে আমরা ইনশাআল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত কিভাবে হয়, বরকত অর্জনের পদ্ধতিগুলো জানবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতার কিছু কল রয়েছে, তো সেই কলগুলো আমরা নিয়ে নেই। জি, কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ শরফুদ্দিন কিশোরগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠানগুলো দেখি এবং আমি অনেক ভালোবাসি।
মাশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক, আপনার ভালোবাসা আরো বাড়িয়ে দিক। জি, আরেকটি কল চালিয়ে দিন।
আমি নরসিংদীপুরা থেকে আব্দুর রহিম সৃষ্টি। আপনাদের এই দাওয়াত ইসলামের মাধ্যমে আসলে অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, দেখি রেগুলার। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সংস্পর্শে থাকতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ইমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই পুরো জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন।
আমার নাম সাইফুল ইসলাম, আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার দেখতে অনেক ভালো লাগে, আমার বাসার সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, নিজের দিনের খাদিম হিসাবে, ইসলামের খাদিম হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকগুলো কমেন্টও রয়েছে, তো সেই কমেন্টগুলো নিব, এর সাথে আসুন আমরা কিছু রিজিকের মধ্যে বরকতের, কিভাবে বরকত লাভ করতে পারি এই উপায় সম্পর্কে কিছু জেনে নিই।
এর প্রথম যদি আমরা জেনে নিই রিজিকের, যে রিজিক বৃদ্ধির মাধ্যম যে কাজের মাধ্যমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেন, আর তা হচ্ছে সাদেকা। হাদিস পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাদেকার মাধ্যমে তোমরা রিজিকের অন্বেষণ করো, তালাশ করো। কিসের মাধ্যমে?
সাদেকার মাধ্যমে।
তো সাদেকা আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যে ব্যক্তি চায় যে আমার আর্থিক সংকট দূর হোক
অবশ্যই,
তাহলে তার জন্য প্রথম ফর্মুলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এমন তো অনেক কিছু আমল আছে,
জি জি,
তো যেটা হাদিসে পাকের মধ্যে ব্যাপকভাবে যেটার আলোচনা আসছে সেটা সাদেকার ব্যাপারে আসছে, এবং এটা পরিলক্ষিত যারা সাদেকা করেন, আল্লাহ তাআলা সন্তোষের জন্য দান করে থাকেন, তা আল্লাহ রাব্বুল আলামিন। এবং বলা হচ্ছে কি যে একটা যে তোমরা সাদেকার মাধ্যমে, কিসের মাধ্যমে?
সাদেকার মাধ্যমে,
সাদেকার মাধ্যমে রিজিকের অন্বেষণ করো, তালাশ করো। যেমন কোরআন কারিমের আয়াত হচ্ছে যে তোমরা কী করো, জমিনে বিচরণ করো, রিজিকের জন্য বিচরণ করো। এখন এখানে কিন্তু হাদিসে পাকের কিন্তু একটা মাধ্যম শব্দ ইউজ করা হয়েছে, যে কী মাধ্যম? যে একটা হচ্ছে যেমন একটা তো আমাদের হাতের একটা মাধ্যম আছে, হাতের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয়, জবানের মাধ্যমে আমাদেরকে বলতে হয়, কিন্তু এমন একটা মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে সাদেকা। সাদেকার মাধ্যমে তোমরা কী করো, রিজিকের অন্বেষণ করো, এটা আমরা আমল করতে পারি। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে বুখারী শরীফের, আত্মীয় স্বজন এবং বিশেষ করে পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো, তোমাদের রিজিক বৃদ্ধি পাবে।
সুবহানাল্লাহ।
এখন মা বাবাকে কষ্ট দেব, আবার বলবো যে আমার রিজিকের মধ্যে বরকত হোক, তো এটা কখনো সম্ভব নয়। যা হোক, আলোচনা হচ্ছে এখন রিজিক বারকাতের। একটা প্রথম নাম্বার হচ্ছে সাদেকার মাধ্যমে
অবশ্যই
রিজিক বারকাত চলে আসে, আত্মীয় স্বজন এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করার মাধ্যমে তার রিজিকের মধ্যে বারকাত চলে আসে।
এই ব্যাপারটা একটু মানে চিন্তা করা দরকার, যেহেতু এই বিষয়ে টপিকটা এই বিষয় না, তো অনেক বেশি বিস্তারিত বলছি না, জাস্ট এতটুকুই যে আমরা আমাদের আত্মীয়দের সাথে কেমন, আমরা আমাদের মা বাবাদের সাথে কেমন, তাদের আদবের ব্যাপারে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের ব্যাপারে, দেখা যায় আমরা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ছোট ছোট কারণ যথেষ্ট হয়, কিন্তু অনেক বড় বড় কারণ হয় সম্পর্ক টিকিয়ে রাখার, তারপরও রাখি না। তো যদি এমন বিষয়গুলো থাকে তাহলে কিন্তু আমরা রিজিকে বরকত কিভাবে অর্জন করতে পারবো? তো রিজিকে যদি আমরা আসলে বরকত চাই তাহলে কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক, মা বাবার আদব, মা বাবার হকগুলো, অধিকারগুলো রক্ষা করা, এর সাথে আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করা, সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
জি। আরেকটি আমল কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি নিয়মিত সাস্তের নামাজ আদায় করবে।
আচ্ছা, যেমন
ফজরের নামাজের পরে,
জি,
আপনার কিছুক্ষণ পরে যখন সূর্য উদিত হয় এর 20 মিনিট পর থেকে চাইলে কোনো ব্যক্তি সাস্তের নামাজ আদায় করতে পারবে। এরপরে এর ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়েছে, কেননা এই আমলটি রিজিক বারাকাতের জন্য খুবই পরীক্ষিত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একটা হচ্ছে না যে যারা আমল করেছেন তারা পেয়েছেন, তাই পরীক্ষিত বলা হয়, যে কোনো কাজ করার পর রেজাল্ট যখন পাওয়া হয় বলে এটা পরীক্ষিত।
জি,
লেখা হয়েছে এই আমলটা রিজিক বৃদ্ধির জন্য খুবই পরীক্ষিত আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দে, ফজর নামাজ পড়বো, এবার জিকির আজকার করবো, তারপরে চাষদের কি নামাজ আদায় করবো। কোরআনুল করিমের কিছু সূরা যারা নিয়মিত যারা তেলাওয়াত করবে,
জি,
এর মধ্যে যেমন সূরা মুল, সূরা মুজাম্মিল, সূরা লাইল, সূরা আলাম নাসরা, এরপরে সূরা ওয়াকিয়ার ব্যাপারে এসেছে,
জি,
এই সূরাগুলো যারা তেলাওয়াত করবে, বেশি বেশি আমল করবে, তো এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যে প্রশস্ততাকে দান করবে। আচ্ছা, কিছু জোনাক মাদানি কিছু আমল এমন আছে যেটা আমাদের ব্যবহারিক চাল চলনের মাধ্যম, যেটা আমরা চাইলে সম্ভব। যেমন এখানে লেখা হয়েছে যে সকালে জাগ্রত হওয়া, ভোর সকালে জাগ্রত হওয়া। আচ্ছা, এখানে সকালে জাগ্রত হওয়া বলতে সকাল সূর্য ওঠার পরে কিন্তু সেটা সকাল হয় না, কিতাবের ভাষায় সূর্য উঠে গেলে সকাল শেষ, সবে সাদিক থেকে শুরু হয় আর যখন সূর্য উদিত হয় তখন সকালে যে ডেফিনেশন এটা কি খতম হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে বেশিরভাগে কিন্তু ওই সকালের পরে উঠে, তো কিতাবের মধ্যে আসছে সকালে জাগ্রত হওয়া। তো সকাল উদ্দেশ্য হচ্ছে আপনার ফজরের নামাজের সময় জাগ্রত,
কিছুকাল পূর্বে তো তারপরেও কিছুটা অভ্যাস ভালো ছিল, বেশিরভাগ মানুষ তো ফজরের সময়ই উঠে যেত,
জি,
তারপরেও যারা বাচ্চারা ছিল তারা হয়তো বা ফজরের সময় উঠতো বা পরে উঠতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাসটা খারাপের দিকে চলে যাচ্ছে। দেখা যায় ফজরে উঠার জায়গায় আমরা একটা মডার্ন মনে করি যে মডার্ন সোসাইটির এটা মনে হয় একটা বৈশিষ্ট্য যে উঠতে হবে 10টা বাজে বা 9টা বাজে।
ইনশাআল্লাহ আমরা যদি সকাল সকাল উঠি এর রিজিক বৃদ্ধির একটা মাধ্যম।
সকালে উঠার ব্যাপারে অনেকগুলো যারা সফল ব্যবসায়ী বর্তমান যুগে তাদের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেগুলো টপ বৈশিষ্ট্য, যেগুলো ওগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে সকালে উঠা।
আচ্ছা, এর একটা কারণও আছে হাদিসের পাকের মধ্যে এসেছে।
জি জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সকালের জন্য সময়ের বরকতের জন্য দোয়া করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
যে আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দাও। যারা একটু লেটে যারা ঘুম থেকে উঠে তো তারা নিজেরাই এটাই বলতে পারবে যে লেটে ঘুম থেকে উঠে, অনেকে বলে যে আমরা যখন নাস্তা থেকে ফারিক হয়ে কিছুক্ষণ পরে জোহর হয়ে যায়, অর্থাৎ তারা দিনের অর্ধেক টাইম কিন্তু তাদের কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন একটা দিনের যদি জুনাইদ ভাই যদি একজন ব্যক্তি যদি পুরো দিনের যদি জোহর পর্যন্ত টাইম যদি তার অহিতুকভাবে চলে যায় তো সে কাজকর্ম করবে কখন? কাজকর্ম করলেই তো তার একটা রিজিকের মধ্যে কি বৃদ্ধি আসবে। তাই আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও আমরা লাভ করব, সকাল সকাল ঘুম থেকে উঠব। আচ্ছা, মানুষের সাথে সদাচরণ করা,
সুবহানাল্লাহ,
মুসলমানদের সাথে উত্তম ব্যবহার করা, এরপরে লেখা হয়েছে নিজের ঘরের পরিবেশ, এবং যেটা পূর্বে যেটা আলোচনা হলো ঘরের পরিবেশ, ঘরের আঙ্গিনার যে জায়গাগুলো আছে আশেপাশে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে ফরজ ওয়াজিব সুন্নত এবং আদবের সাথে আদায় করার মাধ্যমে রিজিকের মধ্যে বারাকাত চলে আসে। যখন আমরা নামাজ আদায় করি তো নামাজের প্রত্যেকটা হুকুম আহকামকে অলসতার সাথে নামাজ যদি আদায় করা হয় তাহলে এটাও আমাদের ক্ষতি। যদি আমরা ভালোভাবে যদি আমরা নামাজগুলোকে আদায় করতে পারি, নামাজের ফরজগুলো আদায় করি, নামাজের ওয়াজিব সুন্নত মুস্তাহাবাত সঠিকভাবে আদায় করা হয় তাহলে রিজিকের মধ্যে বারাকাত হবে। মসজিদে আজানের পূর্বে পৌঁছার মাধ্যমে রিজিকে বরকত হয়।
সুবহানাল্লাহ,
আমরা কখন যাই, এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আজান হওয়ার পর হয়তো জামাত শুরু হবে তখন অনেকে এগিয়ে থাকে। তো এই সর্বদা অজু অবস্থায় থাকার মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হবে। ইশার নামাজের পর দুনিয়াবী কথাবার্তা না বলার কারণে মাধ্যমে যদি কেউ না বলে দুনিয়াবী কথা, ইশারা নামাজের পরে দিনই কথা বলা যায়, ধর্মীয় কথা বলা যায়, যারা দুনিয়াবী কোনো কথা বলবে না তাদের রিজিকের মধ্যে বরকত হবে।
সুবহানাল্লাহ,
এর পাশাপাশি নিজের সন্তানদের পোশাক এবং পরিবার পরিজনের জন্য ব্যয় করা, মানে সন্তানদের জন্য যদি কেউ ভালো নিয়তে ব্যয় করে তাদের উপার্জনে বরকত হবে। এবং আশুরার দিন মহরমের 10 তারিখ নিজের সন্তান পরিবারকে যারা উত্তম আহার করাবে তাদের রিজিকের মধ্যে বরকত হবে। দিন রাত আল্লাহ পাকের নিকট যারা বেশি বেশি দোয়া করবে তাদের রিজিকের মধ্যে বরকত হবে। দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ শরীফ এবং সূরা ইখলাস যদি কেউ পাঠ করে তাহলে ঘরের মধ্যে বরকত হবে। আচ্ছা, এখন এই যে আমলগুলা যদি আমরা আমলগুলা শুরু করতে পারি, একটা খাবারের পূর্বে এবং পরে যদি কেউ ওযু করে, খাবারের পূর্বে ওযু এবং পরে, এটা হচ্ছে নামাজের ওযু না, এবং দুই হাতের কবজি পর্যন্ত দোত করা, এবং যদি সম্ভব হয় মুখকে কুলি করে নেওয়া, মুখ দোত করা, সেম খাবারের পরেও দুই হাতের কবজি পর্যন্ত দোত করা, কুলি করা, এটাকে খাবারের ওযু বলা হয়েছে। তাই এটা তাও এটা সরাসরি জুনাইদ ভাই হাদিস শরীফ থেকে কাঞ্জুল উম্মান শরীফের হাদিস, যদি কেউ এই আমল করবে এটা সুন্নতে রসুল,
সুবহানাল্লাহ,
আমল করবে তাহলে তার রিজিকের মধ্যে কি হবে,
বরকত হবে,
বরকত হবে।
মেদিনী জানায় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম বরকত শূন্যতার কারণ আজকে বিষয় ছিল, এরই সাথে বরকত কিভাবে অর্জন হবে সেই উপায়গুলো আমরা জানছিলাম। জি মেদিনী জানায় দর্শক শ্রোতা, 2-3টা কমেন্ট আমি পড়ে দিচ্ছি। লিখা আছে মোহাম্মদ রব্বানি আলম তৈয়ব, এমনই নাম, তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু, ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা। আমি লালমনির হাট থেকে বলছি, মদিনী চ্যানেল আমার খুব ভালো লাগে, আমি নিজেও দেখি অপরকেও দেখতে বলি, মাশা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক। তারপর অলিউর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, তিনি কমেন্ট করেছেন মাশা আল্লাহ দোয়ার আরজি, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার রিজিকে আমলে সব কিছুতে বরকত দান করুক। মোহাম্মদ রাকিব উল্লাহ জাহিদ, তিনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। তারপর মোহাম্মদ শাহাদাত হুসেনও কমেন্ট করেছেন, মাশা আল্লাহ তাআলা, অনেকেই রিয়াকশন জানিয়েছেন, ভালোবাসা দিয়ে সাথে আছেন, আল্লাহ তাআলা সবার উপর বরকত দান করুক। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম রিজিকে বরকতের একটি কারণগুলো, তো এর মধ্যে আমি একটা ঘটনা বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সময়ও এমন একটি ঘটনা ঘটেছিল, যেটা হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো রিজিকের সংকীর্ণতার, দারিদ্রতার, অভাবগ্রস্ততার অভিযোগ নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সে তার অভাবের কথা বলল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে কী আমল দিয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ আমল, আমাদের শোনা দরকার। এটা শুধু রিজিক বরকতের জন্যই না, বরং পরিবারের পরিবারের মধ্যে সঠিক পরিবেশ তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করে। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি যখনই ঘরে প্রবেশ করবে তো ঘরে সালাম করবে, যারা পরিবারের সদস্য রয়েছে তাদেরকে সালাম দিবে। এরই সাথে যদি কাউকে তুমি না পাও, কখনো এরকম হয় যে ঘরে প্রবেশ করার মাধ্যমে কাউকে পাওয়া গেল না, কেউ ঘরে নেই, ঘর খালি, ঘর শূন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমাকে সালাম দিবে, অর্থাৎ দুরুদ ও সালাম পাঠ করবে, আর এরপর সুরায়ে ইখলাস পাঠ করবে। তো আলহামদুলিল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই উপায়টা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে সেই ব্যক্তি যে দারিদ্রতায় ছিল, যখন নিজের ঘরে গেল এবং কন্টিনিউয়াসলি এই আমলটা করা শুরু করলো, তার এত সচ্ছলতা আর অর্থনৈতিকভাবে এত ভালো হয়ে গিয়েছিল যে পরবর্তীতে সে তার যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সহযোগিতা করত।
সুবহানাল্লাহ।
এক সময় আসছিল নিজের অভাবগ্রস্ততার অভিযোগ নিয়ে, এখন এই আমল করার কারণে এত বেশি সচ্ছল হয়ে গেল যে অন্যদেরকে সহযোগিতা করা শুরু করলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই ফর্মুলাটা দিয়েছেন। আর সালামের মাধ্যমে ভালোবাসাও বৃদ্ধি পায়, ভালোও দেখায় যে আপনি যখন ঘরে প্রবেশ করছেন সবাইকে সালাম দিচ্ছেন, বাচ্চাদেরও শিখার একটি মাধ্যম হয়। আপনি যদি আরও কিছু হাদিস শরীফ বলতেন।
আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইস্তেগফার করার উৎসাহ দিয়ে এভাবে ফরমান যে তোমরা ইস্তেগফার করাকে, তওবা, ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও। আচ্ছা, আবশ্যক হচ্ছে ওই কাজটা তুমি একটু কন্টিনিউটার সাথে লেগে থাকো,
মানে নিয়মিত করতে থাকো,
এক করতে থাকো, মানে ইস্তেগফার আপনার যেটাকে রুজু হওয়া, আল্লাহ তাআলার কাছে নত হওয়া, অপরাধ স্বীকার করা, নিজের নাফরমানির ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও। যদি তুমি করতে পারো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা দূর করে দিবেন,
সুবহানাল্লাহ,
সকল প্রকার অভাব থেকে প্রশান্তি দান করবেন,
সুবহানাল্লাহ,
এমন স্থান থেকে তাকে রিজিক দান করবেন, আল্লাহু আকবার, যা তার কল্পনাতীত, মানে তার কল্পনাতে ছিল না,
সুবহানাল্লাহ।
এখানে প্রথমত হচ্ছে ইস্তেগফার করা উচিত। শেখ তরিকত আমির আল সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি আপনার নেক আমল যে রিসালা আমাদের, সেখানে প্রতিদিন 70 বার ইস্তেগফারের ব্যাপারে বলেছেন।
জি জি।
ইস্তেগফার কেন করব? ইস্তেগফার যখন মানুষ করা শুরু করে তখন সে একসময় কিন্তু অনেক লজ্জিত হয়, মানে ইস্তেগফার করতে করতে, তওবা করতে করতে সে কিন্তু আল্লাহ তাআলার অনেক নৈকট্য সে লাভ করে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। তাহলে ইস্তেগফার করলে আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা খুশি হবে, এবং এর মাধ্যমে আমাদের বিভিন্ন জটিলতা, বিভিন্ন সমস্যা, কেউ শারীরিক সমস্যার মধ্যে, কেউ পারিবারিক সমস্যার মধ্যে, আর্থিক সমস্যা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলা তার সকল সমস্যা দূর করবেন।
সুবহানাল্লাহ।
সমস্যাটা আমার হতে পারে, আমার পরিবারের হতে পারে, আমার বিজনেসের, ব্যবসার প্রবলেম হতে পারে, সকল সমস্যা দূর হবে। আচ্ছা, সকল অভাব থেকে আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করবে।
সুবহানাল্লাহ।
প্রশান্তি কখন? যখন অভাব দূর হবে, প্রশান্তি ছিল এমন স্থান থেকে মহান রব্বুল আলামিন তাকে রিজিক প্রদান করবে যেটা তার কল্পনাতীত, মানে তার সে কখনো ভাবতেই পারে নাই যে আমি কিভাবে আমি এত অর্থের মালিক হলাম, অর্থাৎ রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তাকে বারাকাত দান করবে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, ওনার ফার্স্ট ইয়ার প্রোগ্রামের শুরুতে যে ভিডিওটি আলহামদুলিল্লাহ আমাদের দেখার সৌভাগ্য হলো, সেখানে তিনি লাস্ট যে কথাটা বললেন সেটা হচ্ছে যে নেকি, নেক আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা খুশি হয়, এর মাধ্যমে রিজিকের মধ্যে বারকাত চলে আসে। আমাদের অনেকের দেখা যায় আল্লাহ তাবারক তাআলার ফানা যখন আর্থিক প্রবলেম দেখা দেয়, অনেকে নামাজ থেকে দূরে সরে যায়, মায়েদ আল্লাহ অনেকেই আল্লাহ পাকের নাফরমানি করা শুরু করে, ওই মুহূর্তে আমার উচিত ইস্তেগফার করা, বেশি বেশি দোয়া করা, এরপরে যতটুকু অর্থের মালিক, মানুষ দরিদ্র হওয়ার পরও কিন্তু মানুষের কাছে স্বাভাবিক কিছু না কিছু টাকা থাকে
যেটা দিয়ে সে দৈনন্দিন যাপন করে,
চলতে পারে, ওখান থেকে আমি কিছু কিছু দান করি, কিছু কিছু কি করি আমি দান করি, তাহলে ওই সময় যখন বিপদ আসবে, দারিদ্রতা আসবে, তখন আমরা আমলকে না কমিয়ে আমলকে বৃদ্ধি করে দিই,
অবশ্যই
ইবাদতকে আমরা বাড়িয়ে দিই। যখন আমরা ইবাদতকে বাড়িয়ে দেব, নেকি বাড়িয়ে দেবে, কারণ নেকির মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার দয়া, আর আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে কিন্তু মানুষের রিজিকের মধ্যে কি বারাকাত চলে আসে। তাই নেক আমল যে রিসালা, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া যে রিসালা দিয়েছেন, সে রিসালাতে আমি কীভাবে নেকি করব এবং গুনাহ থেকে কীভাবে বাঁচবো, আজকে যে গুনাহের ব্যাপারে যে আজকে আলোচনা,
অনেকগুলো কারণ যে রিজিক সংকীর্ণতার, এই সবগুলো গুনাহের সাথে রিলেটেড,
এবং ওই গুনাহগুলো থেকে কীভাবে বাঁচবো, কীভাবে আমার মধ্যে বাঁচার সে মন মানসিকতা সৃষ্টি হবে। প্রথমত মন মানসিকতা সৃষ্টি করা উচিত, কীভাবে সৃষ্টি হবে, নেক আমল যে পুস্তিকা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেটাকে আমরা অধ্যয়ন করি, স্টাডি করি, ইনশাআল্লাহ আপনার গুনাহকে ঘৃণা করার এবং পাশাপাশি সেখানে নেক আমল করব কিভাবে করব, নেক আমল করার পদ্ধতি কী তাও কি লিখেছেন। তো ইনশাআল্লাহুল করিম গুনাহ থেকে বাঁচার জন্য, নেক আমলকে বৃদ্ধি করার জন্য আমরা নেক আমল রিসালার উপর আমল করব ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই বিস্তারিতভাবে যে রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয় সেটা থেকে বাঁচার উপায় এবং রিজিকের মধ্যে বরকতের কারণগুলো জানছিলাম। তো এর মধ্যে আমরা কিন্তু যেগুলো বিষয়ে সচরাচর আমাদের দৃষ্টি থাকে না বা আমি মনে করি এটার সাথে এটার কি সম্পর্ক, তো সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। খুবই বেসিক একটি বিষয় হচ্ছে রিজিকের মধ্যে বরকতের এবং বরকত না হওয়ার কারণ, সেটা না করার কারণে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। যেদিকে বিসমিল্লাহির রহমানির রহিম একজন মুসলমান হিসেবে অনেকের অভ্যাস আছে, কিন্তু এখন যুগ অন্যদিকে চলে যাচ্ছে, তো এই ভালো ভালো অভ্যাসগুলোও দূরে চলে যাচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমের অভ্যাস গড়ে তোলা যেন পাঠ করা, কেননা হাদিস শরীফে এসছে কুল্লু আমরিন জি বালিন লা ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ, যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়নি, আল্লাহ তাআলার নামের মাধ্যমে শুরু করা হয়নি, সেটা অসম্পূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ রয়ে যায়। তো গুরুত্বপূর্ণ কাজও করছি, বরকতও চাচ্ছি, আর বিসমিল্লাহ পাঠ করছি না, এমনটা যেন না হয়। আমাদের উচিত আমরা যেন অবশ্যই অবশ্যই যে কোনো জায়েজ কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। আর আজকের যে বিষয়গুলো শুনলাম, যে গুনাহ থেকে বেঁচে থাকা, তারপর যতগুলো গুনাহের কাজ আছে, সুদি লেনদেন আছে, এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো থেকেও বেঁচে থাকার চেষ্টা করব, এরই সাথে ইস্তেগফার করা, সদকা করা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, যে বিষয়গুলো ছিল এগুলোর উপরও ইনশাআল্লাহ তাআলা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমাদের থেকে এই যে বেবরকতি বা বরকত শূন্যতা রয়েছে, ইনশাআল্লাহ তাআলা এটা দূর হয়ে যাবে এবং বরকতই বরকত হবে। আর একজন মুসলমান যদি ইসলামের সঠিক পথে চলে আর তার ঘরে বরকত থাকবে না, এমন হতে পারে না। তো যদি ইসলামের পথে চলি, কোরআন ও হাদিস অনুযায়ী আমল করি, আল্লাহ তাআলা চাইলে বরকত শূন্যতা দূর হবে আর ঘরে বরকতই বরকত হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।